بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور. تكاد تميز من الغيظ. كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور. أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتب ونفور. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العلي العظيم صلوا على الحبيب صلى الله تعالى عليه
وسلم এবং মাদিনা চ্যানেল বাংলা দর্শকবৃন্দ আসুন আমরা কালাম শ্রবণ করার পূর্বে ভালো বলে নিয়ত করে নি যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব হাবিব আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব এবং শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা
আমিন গুনো হাজার আমিন গুনো দিলেন খোদা মোর সকল ক্ষমতা বই জাহানের তুমি তো সরদার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা
মুখে যত তোমার
শোনো জোর দাওয়ামার উপর ডাকে তোমাকে এসাকে আতার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকলে ক্ষমতা আকা দিলেন খোদা মোর সকলে ক্ষমতা গোয় জগতের তুমি সরদার
الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف پیو پیو اسلامی بھائرا و مادنی چینلے درشک برندو درود پاکر آگنیت و فضیلت ও বারাকাত রয়েছে। আল ফিরদাউসুল আখবার এর 6083 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, আমাদের প্রিয় নবী রাসূলে আরবি হুজুর তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার এটা পছন্দ যে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট থাকুক, তবে তার উচিত আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় প্রিয়তম ভাইরা ও মাদারিস দর্শকবৃন্দ, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সন্তুষ্টির জন্য এবং সওয়াবের উদ্দেশ্যে আসুন আমরা বয়ানের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আর মাদানী ফুলে এটা রয়েছে যে ভালো নিয়ত ছাড়া কোনো উত্তম কাজের সওয়াব পাওয়া যায় না। ভালো নিয়ত যত বেশি হবে সওয়াব তত বেশি হবে। আমরা নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। ইনশাআল্লাহ তারা দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে বয়ান শুনব। মাদানী চ্যানেলের স্ক্রিনে যারা বয়ান শুনছি তারাও নিয়ত করে নিই যে মোবাইলে অপারেটিং করতে করতে, রিসিভ করতে করতে, মোবাইল দিয়ে গেমস ইত্যাদি খেলতে খেলতে, কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঢুকে কাজ করতে করতে যদি আমরা বয়ান শুনি তাহলে এর বরকাত হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, নিঃসন্দেহে মা বাবা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় একটি নিয়ামত। পিতামাতা মানুষের জীবনের অনেক বড় আশ্রয় স্থল, তারাই সেই ব্যক্তিত্ব যারা প্রতিটি দুঃখ কষ্ট বিপদ পেরেশান এবং চিন্তার মানুষের সাথে সাথে আল্লাহ তাআলা পিতামাতাকে অনেক বড় মর্যাদা দান করেছেন। কেননা তারা সকল পেরেশানির মাঝেই রয়েছে সন্তানের সাথে সাহায্য করার জন্য। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কুরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদতের আদেশ দেওয়ার পাশাপাশি পিতা মাতার সাথে সৎ আচরণ করার, কল্যাণ কামনা করার আদেশ ইরশাদ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আল্লাহ তাআলার ইবাদতের কথা বর্ণনা করেছেন, ঠিক অনুরূপভাবে এরই পাশাপাশি পিতা মাতার প্রতি উত্তম আচরণ করার, ভালো আচরণ করার নির্দেশ প্রদান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15তম পারার সূরা বনী ইসরাইলের 23-25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আপনার রব নির্দেশ দিয়েছেন যেন তোমরা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করো এবং যেন পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করো। যদি তোমরা সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়ে যায়, তবে তাদেরকে উহ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানসূচক কথা বলো, তাদের জন্য নম্রতার বিছানা বিছাও, আর আরজ করো, হে আমার রব, তুমি তাদের উভয়ের দয়া করো যেভাবে তারা উভয়ে আমাকে শৈশবে প্রতিপালন করেছে। তোমাদের রব ভালোভাবে জানেন যা তোমাদের অন্তরসমূহে রয়েছে। যদি তোমরা উপযুক্ত হও তবে নিশ্চয়ই তিনি তাকওয়া, যদি তোমরা উপযুক্ত হও তবে নিশ্চয়ই তিনি তওবাকারীদের জন্য ক্ষমাশীল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বর্ণনাকৃত আয়াতে আল্লাহ তাআলা আমাদের যে নির্দেশ দিয়েছেন এর আলোকে আল্লামা সৈয়দ মুফতি মোহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ বলেন, পিতা মাতার মাঝে যখন দুর্বলতার প্রভাব হয়, অঙ্গ প্রত্যঙ্গ শক্তি না থাকে, যেমন তুমি শৈশবে তাদের নিকট শক্তিহীন ছিলে তেমনইভাবে তারা শেষ বয়সে তোমার নিকট শক্তিহীন হয়ে থাকে, অর্থাৎ এমন কোনো শব্দ মুখ থেকে উচ্চারণ করো না যা থেকে এটা বোঝা যায় যে তাদের দিকে তুমি মানসিকভাবে কিছু বিরক্ত বোধ করছো, এবং সুন্দর শালীনতা সহকারে তাদের সম্বোধন করো। পিতা মাতাকে তাদের নাম ধরে ডাকবে না, এটা শালীনতা বিরোধী, তাতে তারা মনে কষ্ট পায়। কিন্তু যদি তাদের সামনে না থাকে তবে তাদের নাম দিয়ে তাদের আলোচনা করা বৈধ। পিতা মাতার সাথে এইভাবে কথাবার্তা বলবে যেমন গোলাম তার মনিবের সাথে কথা বলে, নম্রতা বিনয় সহকারে সম্মুখীন হও, তাদের সাথে ক্লান্তির সময় মমতা ভালোবাসার সূচক শব্দ ব্যবহার করবে, কারণ তারা তোমার অক্ষমতার সময় তোমাকে ভালোবাসা স্নেহ দ্বারা প্রতিপালন করেছে, আর যা কিছু তাদের প্রয়োজন হয় তাদের জন্য ব্যয় করতে কার্পণ্য করবে না। মোট কথা এই যে পৃথিবীতে উত্তম আচরণ সেবার মধ্যে যতই অতিশয়তা হোক না কেন, কিন্তু পিতা মাতার প্রতি কর্তব্য যথাযথভাবে পালন করা যায় না। এই কারণে বান্দার উচিত যেন আল্লাহ তাআলা দরবারে তাদের উপর অনুগ্রহ দয়া করার জন্য প্রার্থনা করে এবং এই আরজ করে যে হে প্রতিপালক, আমার সেবা তো তাদের অনুগ্রহের প্রতিদান হতে পারে না, তুমি তাদের উপর দয়া করো যেন তা তাদের এহসানের বিনিময় হয়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা বনী ইসরাইলের 23-25 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াইদ আখাযনা মিসাকা বনী ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যখন আমি বনী ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। বর্ণকিত আয়াতে মোবারকার আলোতে আল্লামা সৈয়দ মুফতি নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলার ইবাদত করার নির্দেশ প্রদানের পর পিতা মাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এতে জানা গেল পিতা মাতার সেবা যত্ন করা অতীব জরুরি। পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার অর্থ হচ্ছে এমন কোনো কথা না বলা, এমন কোনো কাজ না করা যার মাধ্যমে তাদের মনের মধ্যে কষ্ট অনুভব করে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আল্লাহ তাআলার ইবাদতের পর সবচেয়ে গুরুত্ব যাকে দিয়েছেন আর তা হচ্ছে পিতামাতার খেদমত। কেনই বা হবে না, আমরা কুরআনুল কারীমের মাধ্যমে জানতে পারলাম এবং এটাই বাস্তব, আমরা সবাই নিজ চোখে সেটা দেখি যে একটা সন্তান যখন পৃথিবীতে আসে, সন্তান পৃথিবীতে আসার পর সবচাইতে বেশি অধিক যে এহসান করে, দয়া করে, ওই সন্তানের প্রতি, নবজাতকের প্রতি, শিশুর প্রতি, ছোট্ট ছেলে কিংবা মেয়ের প্রতি, তিনি হচ্ছে পিতা এবং মাতা। এখানে কোনো কিছু আশার বিনিময় পাবো এই আশা করে কিন্তু পিতা মাতা তার সন্তানকে লালন পালন করে না, একেবারেই শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই সন্তানকে লালন পালন করছে, তাকে প্রতিপালন করছে। এই সন্তান যখন বড় হয় অটো সিস্টেম, আল্লাহ তাআলার সৃষ্টিকুলের এটা পদ্ধতি, অটোমেটিকলি ওই সন্তান শক্তিশালী হয়ে ওঠে, অর্থ উপার্জন ক্ষম হয়ে ওঠে। আর তার বিপরীত ক্রমান্বয়ে পিতা কিংবা মাতা আস্তে আস্তে দুর্বল হতে থাকে। দুর্বল হতে হতে ছোট্ট সময়ে সন্তানের সাথে যেমন একটি অবস্থা ছিল, ঠিক পিতা মাতার ব্যাপারে ওই রকম একটা উল্টা দিক সৃষ্টি হয়। অর্থাৎ ছোট্ট সময় পিতা মাতা তার ছেলে মেয়েকে দেখে রাখত, এখন পিতা মাতা যখন বৃদ্ধ হয়েছে তখন এমন একটি সময় পৌঁছে যায় যখন ওই পিতা মাতাকে সন্তানের মতো দেখে রাখার প্রয়োজনীয়তা হয়ে আসে। প্রিয় ইসলামী ভাইরা, ওই আয়াতে কারিবার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমাদেরকে উৎসাহিত করেছেন, আদেশ দিয়েছেন। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি এ আয়াতে কারিমার তাফসিরে ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার নিয়মাবলী যা বহু হাদিস দ্বারা প্রমাণিত তা হচ্ছে, অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ভালোবাসা, চালচলন, কথাবার্তা, উঠা বসায় আদব বজায় রাখাকে আবশ্যক জানা, তাদের সানে সম্মান সূচক শব্দ ব্যবহার, অসম্মান সূচক শব্দ ব্যবহার না করা, তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য যথাযথ সাধ্য চেষ্টা করা, স্বীয় উৎকৃষ্ট সম্পদকে তাদের থেকে না লুকানো, তাদের মৃত্যুর পর তাদের ওসিয়ত পূর্ণ করা। যখন সন্তান ভালো কিছু ইনকাম করে, ভালো কিছু অর্জন করে, এরকম অনেক সন্তান রয়েছে, অবাধ্য সন্তান, যে পিতা মাতার কাছ থেকে, মায়ের কাছ থেকে, পিতার কাছ থেকে ওই উত্তম খাদ্য সামগ্রীকে লুকিয়ে রাখে, অর্থাৎ তাকে দেয় না, তার সন্তানকে দেয় কিন্তু তার পিতা মাতাকে দেয় না। এটা কিন্তু আমাদের সমাজে ঘটছে। কেমন এক আশ্চর্যকর বিষয়, ওই ব্যক্তির আকলের মাঝে কি এটা নাই যে আজ আমি আমার মায়ের সাথে যেমন আচরণ করছি, বাবার সাথে যেমন আচরণ করছি, আমি যখন বৃদ্ধ হব তেমন আচরণটি আমার সাথে করা হবে? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এই আয়াতে মোবারকাদয়ে পিতা মাতার সম্মান, মহত্ব এবং তাদের মর্যাদার অনুমান করা যায়। সুতরাং আমাদের উচিত আপন পিতা মাতার গুরুত্ব অনুভব করা, তাদের অনুগ্রহকে মনে রাখা, তাদের স্বভাব বিরোধী কথাবার্তা বলা থেকে নিজেদেরকে বিরত রাখা, তাদের সকল বিষয়ে খেয়াল রাখা, তাদের সাথে সদাচরণ, তাদের জায়েজ প্রয়োজনীয়তা পূরণ করা, তাদের সকল জায়েজ আদেশ মেনে চলা। বিশেষ করে পিতা মাতা যখন বার্ধক্যে চলে যায়, বৃদ্ধ হয়ে যায় তখন, কেননা এই সময় তাদের সন্তানের সহানুভূতি অনেক বেশি প্রয়োজন হয়। বৃদ্ধ বয়সে তাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা দুর্বল হয়ে যায়, শরীরে রোগ বাসা বেঁধে যায় এবং আপনও পর হয়ে যায়। পিতামাতার বার্ধক্য মানুষকে পরীক্ষার সম্মুখীন করে দেয়। অনেক সময় পিতামাতা বার্ধক্যের বিভিন্ন রোগ বালায় লিপ্ত হয়ে যায়, যার কারণে সাধারণত সন্তানরা বিরক্ত হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, এরূপ পরিস্থিতিতে পিতামাতার খেদমত করা অত্যাবশ্যক। সুতরাং বার্ধক্য এবং অসুস্থতায় পিতামাতা যতই খিটখিটে হোক না কেন, অহেতুক ঝগড়া করুক না কেন, পেরেশানি করুক না কেন, ধৈর্য ধৈর্য এবং ধৈর্যই ধরতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। জি হ্যাঁ, এটাই হলো পরীক্ষা। পিতা মাতার সাথে অশুভ আচরণ করা এবং তাদের ধমক দেওয়া ইত্যাদি তো দূরের বিষয়, তাদের সামনে উফ করাও উচিত নয়, অন্যথায় হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা ব্যাখ্যাগুলো পাঠ করলাম, শুনলাম যে ওই পিতা মাতা খিটখিটে হয়ে যায়। হাঁকি কি প্রকৃত অর্থে? যখন একটা মানুষ বয়স্ক হয়ে যায় তখন তার মাঝে শিশু সুলভ, শিশুরা যেমন করে ওই রকম আচার আচরণ তার মাঝে ফুটে উঠে। একটি বিষয়কে বারবার বলা, যেটা আপনি নিষেধ করেছেন সেটা আবার বলবেন, অর্থাৎ ছোট্ট সময়ে যেমনটি আমরা মা বাবার সাথে করেছি একটা বিষয় যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, বাবাকে জিজ্ঞেস করতাম, বাবা এটা কি বলতো, আবার এটা কি, আবার জিজ্ঞেস করতাম এটা বাস্তব কিনা। কিন্তু ওই বাবা কি কখনো বিরক্তি বোধ করেছিল? বলেছে বাবা এটা, আবার এটা, আবার এটা, বারবার মাকে জিজ্ঞাসা করেছেন, মা এটা কি, এটা কি, এটা কি, একটার পর একটা প্রশ্ন আমাদের ছিলই, ঠিক কিনা। কিন্তু ওই মা কি কখনো বিরক্ত হয়ে আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিল? দেয়নি, বরং ভালোবাসা আর মমতার সাথে ওই প্রশ্নগুলোর জবাব দিয়েছে এবং উত্তমভাবে দেওয়ার চেষ্টা করেছে, যাতে করে আমরা শিখতে পারি। ওই মা, ওই বাবা যার হাত ধরে আমি পৃথিবীকে শিখেছি, পৃথিবীকে জেনেছি, পৃথিবীর সবকিছুকে উপার্জন করেছি, ওই পিতা মাতা যখন আবার বৃদ্ধ হয়ে যায়, সে আবার আপনার কাছে এমন ভাবে প্রশ্ন করতে থাকে, বাবা এটা কেন, এটা কেন, এটা কেন। ওই সময় আমাদের স্মৃতিতে রাখতে হবে, মনে রাখতে হবে, আমি আমার মায়ের সাথে এমন আচরণ করেছিলাম। এটা শিখার উত্তম পদ্ধতি হচ্ছে আপনি আপনার সন্তানের দিকে তাকান, যে সন্তান আপনার সাথে কেমন আচরণ করছে, ঠিক সেটাকে দিয়ে আপনি আপনার মায়ের সাথে, বাবার সাথে অনুধাবন করেন। আপনার সন্তান যখন ব্যথা পায়, কষ্ট পায়, আপনার কি অনুভব হয়, এ থেকে আপনি নিজেকে অ্যানালাইসিস করেন, চিন্তা করেন যে ঠিক অনুরূপ আমিও যখন কষ্ট পেতাম আমার বাবা মা কেমনটা হতো। এই বিষয়টাকে যদি আমরা নিয়ে আসি প্রিয় ইসলামী ভাইয়েরা, তাহলে কোন সন্তান তার পিতা মাতার সাথে খারাপ আচরণ করার কথা নয় প্রিয় ইসলামী ভাইয়েরা। হ্যাঁ, মনে রাখবেন, অনেক সময় আমাদের সমাজের মাঝে, পরিবারের মাঝে এটা হয় যে শরীয়ত বিরোধী কিছু হুকুম প্রদান করে থাকে। যদি পিতা মাতা শরীয়ত বিরোধী বিষয়ে আদেশ দেয়, যেমন দাড়ি মুন্ডন করার জন্য মাযাল্লাহ, তবে এই অবস্থায় শরীয়ত তাদের আদেশ মানতে নিষেধ করেছেন, কেননা আল্লাহ তাআলার অবাধ্যতা সৃষ্টির আনুগত্য করার জায়েজ নেই। অর্থাৎ পিতা মাতার অনুসরণ করে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো হুকুম চলে আসে, দাড়ি মুন্ডন করে ফেলো মাযাল্লাহ, নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, এ সকল হুকুম যদি পিতা মাতা, কোনো নাফরমান পিতা মাতা করে, ওই সময় ওই হুকুমকে মান্য করা যাবে না, যেহেতু আল্লাহ তাআলার হুকুম প্রথম। সেকেন্ড স্টেপে হুকুম হচ্ছে পিতা মাতার। কোরআনে পাকে আল্লাহ তাআলা 20তম পারার সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতের 7 ফরমান, কানজুল ইমান থেকে অনুবাদ, আমি মানুষকে তাগিদ দিয়েছি আপন পিতা মাতার প্রতি সদাচরণ করতে, এবং যদি তারা তোমার উপর শক্তি প্রয়োগের চেষ্টা করে, যেন তুমি তাকে আমার শরীক স্থির করো, যার সম্বন্ধে তোমার জ্ঞান নেই, তবে তাদের কথা অমান্য করো, আমারই প্রতি তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা তোমরা করছিলে। এই আয়াতে মোবারকার শানে নজুল বর্ণনা করতে গিয়ে সৈয়দ মুফতি মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত হযরত সাইয়্যিদুনা সা'দ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অবতীর্ণ হয়েছে। তার মা হামনা বিনতে আবু সুফিয়ান ইবনে উমাইয়া ইবনে আব্দে শামস ছিল। হযরত সাইয়্যিদুনা সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের ক্ষেত্রে অগ্রণী সাহাবীদের অন্যতম ছিলেন, আর আপন মায়ের প্রতি সদ্ব্যবহার করতেন। যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন তার মা বলল, তুমি একই নতুন কাজ করলে, ইসলাম গ্রহণ করলে এই কাজটা তুমি কি করলে, আল্লাহর শপথ যদি তুমি তা থেকে ফিরে না আসো, অর্থাৎ তার মা তাকে বলতেছে যে তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো, তা থেকে ফিরে না আসো, তবে আমি না আহার করব, না পান করব, অবশেষে মরে যাব, আর তোমার চিরদিনের জন্য বদনামি হবে এবং তোমাকে মায়ের হত্যাকারী বলা হবে। অতঃপর তার মা উক্ত বৃদ্ধ অনশন শুরু করে দিল, খাবার পান করা ছেড়ে দিল, একদিন এক রাত পানাহার করল না, ছায়াতেও বসল না, ফলে দুর্বল হয়ে পড়ল। অতঃপর আরও একদিন এক রাত এভাবে অতিবাহিত করল। তখন হযরত সাইয়্যিদুনা সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, অর্থাৎ তার মায়ের কাছে গেলেন, এবং তিনি তাকে বললেন, হে আমার মা, যদি তোমার 100 প্রাণও থাকে আর এক একটি করে সবকটি বের হয়ে যায়, তবু আমি আপন দিনকে বর্জন করব না, চাই তুমি আহার করো অথবা নাই করো। যখন সে হযরত সাইয়্যিদুনা সা'দ রাদিয়াল্লাহু তাআলার দিক থেকে নিরাশ হয়ে গেল, যে তিনি আপন দিন বর্জন করবে না, তখন সে আবার পুনরায় পানাহার শুরু করে দিল। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা অবতীর্ণ করলেন আর নির্দেশ দিলেন যেন পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করা হয়, কিন্তু যদি তারা কুফর শিরকের নির্দেশ দেয় তবে তা পালন করা যাবে না। এই আয়াতে কারিমা থেকে আর ঘটনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশ দিয়েছেন। পিতা মাতার হুকুম, পিতা মাতার নির্দেশ ততক্ষণ পর্যন্ত আমার উপর ওয়াজিব, আমার উপর অবদারিত, যতক্ষণ সেটা শরীয়তের গণ্ডির মাঝে আছে, শরীয়ত অনুমোদন দিয়েছে। কিন্তু শরীয়তের সাথে কন্ট্রাডিক্ট, শরীয়তের সাংঘর্ষিক, শরীয়ত বিরোধী, তখন সেটাকে পালন করা যাবে না। আলা হযরত আজিমুল বারকাত ইমাম ইশকে মুহাম্মদ শাহ ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তালাই একটি মাসআলা বলেছেন যা আমাদের অত্যন্ত জরুরি একটি বিষয়। এ পিতা মাতার সম্পর্কে যে যদি পিতা মাতার মধ্যে মনোমালিন্য হয় তখন সন্তান মায়ের পক্ষ অবলম্বন করবে না, পিতার পক্ষ অবলম্বন করবে না। কখনো যেন এমন না হয় মায়ের ভালোবাসায় পিতার উপর কঠোরতা করবে। আমাদের সমাজে এটা কিন্তু, কারণ একটা ফ্যামিলি, একটা পরিবার, আর একটা পরিবারের মাঝে এটা হতেই পারে মনোমালিন্যতা, দুইজনের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে। কিন্তু তখন দেখা যায় ইসলামিক জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে ভালো মনে করে সন্তান কারো পক্ষ নিয়ে তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। কিন্তু ইসলামী শরিয়াত কি আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, যা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই সুন্দরভাবে তা উপস্থাপন করেছেন। যে তিনি রহমতুল্লাহ আলাই বলেন, কখনো যেন এমন না হয় মায়ের ভালোবাসায় পিতার উপর কঠোরতা করবে, পিতার মনে দুঃখ দেওয়া বা তার কথার প্রতি উত্তর দেওয়া কিংবা বেয়াদবির সাথে চোখ রাঙিয়ে কথা বলা, এসব কিছু হারাম এবং আল্লাহ তাআলার অবাধ্যতা। সন্তানদেরকে পিতা মাতার মধ্যে কারো সাথে এভাবে পক্ষ অবলম্বন করা কখনো জায়েজ নেই। তারা উভয়ই তার জন্য জান্নাত ও জাহান্নাম, যাকেই কষ্ট দিবে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। আলিয়াযু বিল্লাহ। আল্লাহ তাআলার অবাধ্যতার ব্যাপারে কারো আনুগত্য বৈধ নয়। যেমন মা চায় যে সন্তান তার পিতাকে যে কোনো ভাবে কষ্ট দিক, আর সন্তান না শুনে অর্থাৎ পিতার উপর কঠোরতা প্রদান করতে রাজি না হয় তবে মা অসন্তুষ্ট হয়ে যায়, এমত অবস্থায় মাকে অসন্তুষ্ট হতে দাও, এ বিষয়ে মায়ের কথা শোনা যাবে না। অনেক পরিবারে কিন্তু এটাও আছে যে সন্তান যখন বড় হয়ে যায় তখন তাকে উৎসাহিত দেওয়া হয় বাবাকে কষ্ট দেওয়ার জন্য, ধমক দেওয়ার জন্য, মাযাল্লা নাউযুবিল্লাহ। এখানে বলা হয়েছে এটা কখনো করা যাবে না। অনুরূপভাবে মায়ের ব্যাপারেও পিতার কথা শুনবে না। উলামায়ে কেরামগণ এভাবে বিভক্ত করেছেন যে খেদমতের ব্যাপারে মাকে প্রাধান্য, সম্মানের ব্যাপারে পিতাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, কেননা তিনি মায়েরও হাকিম ও মালিক। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা জানলাম এ বিষয়টা যে কখনো যেন এমনটি না ঘটে। পিতা মাতা যদি কোনো নাজায়েজ বিষয়ে আদেশ দেয় তবে তাদের কথা মানবে না, যদি নাজায়েজ বিষয়ে তাদের আনুগত্য করা হয় তবে গুনাহগার হবে। যেমন পিতা মাতা মিথ্যা বলার আদেশ দিল, নামাজ কাজা করার জন্য বলল, তবে তাদের এই কথা কখনো মানবে না, চাই তারা যতই অসন্তুষ্ট হোক না কেন, আপনি অবাধ্য সাব্যস্ত হবেন না। তবে হ্যাঁ, যদি মেনে নেন তবে আল্লাহ তাআলার অবাধ্য অবশ্যই সাব্যস্ত হবেন। অনুরূপভাবে পিতা মাতার মাঝে, আল্লাহ তাআলা না করুক, কারো পরিবারে মা বাবার মাঝে তালাক হয়ে গেল, সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তবে এখন মা যতই কেঁদে কেঁদে বলুক যে দুধ ক্ষমা করব না, বলে না অনেক সময় যে তুমি যে আমার দুধ পান করছো দুধের ক্ষমা করব না, যদি তোমার পিতার সাথে সম্পর্ক রাখো বা এটা করো সেটা করো, পিতার সাথে দেখা করবে না, মুখ দেখাবে না, এই অবস্থায় যত কিছুই বলুক না কেন, মা যদি এরকম আদেশ দেয় কোনো অবস্থাতেই ওই আদেশকে মানা যাবে না। পিতার সাথে দেখা করতে হবে এবং তার খেদমতও করতে হবে, যদিও বা তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাক না কেন, কিন্তু সন্তানের সাথে সম্পর্ক যেমনই ছিল তেমনই অবশিষ্ট থাকবে, সন্তানের প্রতি উভয়ের হক অক্ষুণ্ণ থাকবে। মা এর সম্মান যেমন করতে হবে ঠিক অনুরূপ বাবার সম্মান করতে হবে, কোনো এক পক্ষ অবলম্বন করা কখনোই যাবে না। এটা তাদের ম্যাটার, কে কার প্রতি অবিচার করেছে, কে কার প্রতি অন্যায় করেছে, এটা তাদের ম্যাটার। কিন্তু সন্তান হিসেবে কোনো বাবার পক্ষ নিয়ে কিংবা মায়ের পক্ষ নিয়ে যদি সে অবলম্বন করে তাহলে সে গুনাহগার হবে। প্রিয় ইসলামী ভাইরা, যেমনইভাবে কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতা মাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন, তেমনি ভাবে হাদিসে পাকের মাঝেও পিতা মাতার খেদমতের ব্যাপারে এসেছে। যেমনই ভাবে সুবহানাল্লাহ শোয়াবুল ইমান গ্রন্থের 7830 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিতেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি। ইবনে মাজাহ শরীফের 3662 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, হযরতে সাইয়েদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতা মাতার প্রতি সন্তানদের কি হক রয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা উভয় তোমার জান্নাত ও দোজখ, অর্থাৎ তাদেরকে সন্তুষ্ট রাখাতে জান্নাত অর্জিত হবে এবং অসন্তুষ্ট করাতে দোজখের অধিকারী হবে। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে সাইয়েদুনা জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলার পথে যুদ্ধ করতে চাই এবং আপনার দরবারে পরামর্শ করার জন্য উপস্থিত হয়েছি। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মা কি বেঁচে আছে? তিনি আরজ করলেন, জি হা। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তার খেদমত করাকে নিজের জন্য আবশ্যক করে নাও, কেননা জান্নাত তার পায়ের নিচে রয়েছে। এর চাইতে বড় কিছু সুসংবাদ, দিক নির্দেশনা, পথ প্রদর্শন আমাদের জন্য আর কি হতে পারে? যেখানে যুদ্ধের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পৌঁছে গিয়েছেন আর সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মায়ের খিদমত করো। প্রিয় ইসলামী ভাইরা, যারা আমরা ধর্মকে মানি, ইসলামকে গ্রহণ করেছি, তা আমাদের উচিত হবে পিতা মাতার ব্যাপারে গুরুত্ব গ্রহণ করা। আজকে ইসলাম শব্দের অর্থ তো এটাই, নিজেকে আত্মসমর্পণ করা। তা আমি নিজেকে মুসলমান দাবি করি, আত্মসমর্পণকারী বলি, কিন্তু আত্মসমর্পণকারী গ্রহণ বলার পরেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের উপর অত্যাবশ্যক করেছেন সেটাকে আমি না মানি, তাহলে এটা কিভাবে সম্ভব হবে? প্রিয় ইসলামী ভাইরা, মাতা পিতার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে থাকে, অতএব তাদের খুশি রাখুন, অধিকারে খেদমত করে তাদের দোয়া নিন। তাদের খুশি ইমানের নিরাপত্তা, তাদের অসন্তুষ্টি ইমান ধ্বংস হয়ে যাওয়ার কারণ। হ্যাঁ হ্যাঁ, পিতা মাতার আনুগত্য সর্বদা হাসি খুশিতেই থাকে, দুনিয়ার যেখানেই থাকুন না কেন পিতা মাতার দোয়া ফয়েজ ও বরকত নিতে থাকুন, দোয়া নিতে থাকুন। শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া সামুদ্রিক গুম্বদ রিসালার 6-7 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, খুবই আন্তরিকতা ভালোবাসা সহকারে পিতা মাতাকে দেখুন, তাদের চেহারার দিকে তাকান। আজকে পিতা মাতার প্রতি দয়ার দৃষ্টিতে দেখার কথাই বা কি বলবো? সুবহানাল্লাহ, রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সন্তান তার পিতা মাতার প্রতি দয়ার দৃষ্টিতে তাকায় তখন আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি দৃষ্টির বিনিময়ে হজ্জে মাবরুর অর্থাৎ কবুল হজের সওয়াব লিখে দেন। সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি দিনে 100 বার তাকায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা সবচেয়ে মহান, সবচেয়ে বেশি পূত পবিত্র, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রতিটি বিষয়ের উপর ক্ষমতাবান, যতটুকু ইচ্ছে দান করতে পারেন, কখনো দুর্বল অসহায় নয়। সুতরাং কেউ যদি আপন পিতা মাতার প্রতি প্রতিদিন 100 বার দয়ার দৃষ্টিতে তাকায় তবে তিনি তাকে 100 কবুল হজের সওয়াব দান করবেন। আজকে আমরা মা বাবার কাছে সময় দিতে অফিসে চাকরি করি, ব্যবসা করি, ঘরে ঢুকলাম মোবাইল, টেলিভিশন, সবকিছুতে সময় দেওয়ার আমার কাছে সময় আছে, কিন্তু মায়ের সামনে বসে কিছুক্ষণ কথা বলবো, মা কেমন আছেন, কিছু প্রয়োজন আছে কিনা, কেমন লাগে? হ্যাঁ, একটা সময় দেখেন, কল্পনা করেন, এই মা এই বাবা, আমরা যখন ছোট ছিলাম বসে বসে আমাদের গল্প শোনাতো না, এই মাই তো আমাদেরকে বলল আল্লাহ 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 শিক্ষা দিয়েছে, এই বাবা আমাদেরকে আমাদের নবীর নাম শিখিয়েছে, এই মা এই বাবা আমাদেরকে পথ দেখিয়েছে, আমাদেরকে স্কুল কিংবা মাদ্রাসাতে ভর্তি করিয়েছে। কিন্তু এই মা যখন বয়স্ক হয়ে গেল,
বৃদ্ধা হয়ে গেল, বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, আমরা তার কাছে সময় কাটাতে, বুড়া মানুষের সাথে কি কারো, একটা সময় হয়ে যাওয়ার পর কি বলি, বুড়া বুড়ি, ব্যাপারটা কেমন দাঁড়ালো না? কিন্তু না, মনে রাখবেন আপনি যেমন আচরণ করেন ঠিক আপনার সাথে তেমনটি আচরণ করা হবে। এক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নির্দেশ আমার আপনার উপর, পিতা মাতার প্রতি এহসান করা, তাদের অধিকারকে রক্ষা করা, এটা ওয়াজিব। আবার অন্যদিকে আমি যেমন আচরণ করব, আমার সন্তান এর থেকে শিক্ষা গ্রহণ করছে তেমনটি আচরণ করবে। নিগ্রানি সুরা একটা বয়ানের মধ্যে সুন্দর ঘটনা বলেছিলেন না একটা, যে একবার এক ছেলে তার বাবাকে ঘরের মধ্যে থাকতো একসাথে, তো তার স্ত্রী সহ্য করতে পারতো না বাবাকে, বুড়া মানুষ, অসুস্থ মানুষ, কাশে অসুস্থ হয়ে যায়। কত আমরা আপ টু ডেট আধুনিক সময়ে থাকি, বসবাস করি, কত বন্ধু বান্ধব আসে, বিভিন্ন আত্মীয় স্বজন আসে, কিন্তু বুড়া লোকটা কাশি, অসুস্থ, বিভিন্ন রুমের মধ্যে থাকে, কেমন দেখায়, তো করতে লাগলে পিছু লেগে গেল। বারবার বলতে 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 ওই ছেলেটা যখন বিরক্ত হয়ে গেল, তো বাবাকে বললো, বাবা চলো তোমাকে আমি এক জায়গায় রেখে আসবো, দিয়ে আসবো, নিয়ে যাব, চলো আমার সাথে। নিয়ে চললো, নিয়ে যাওয়ার পর নীরব এলাকা, প্রচন্ড শীতের দিন, গাছের নিচে বললো, বাবা তুমি আজকে থেকে এখানেই থাকবে। বললো, বাবা আমি এখানে থাকবো, কিভাবে থাকবো? বলে, হ্যাঁ এইভাবেই থাকবে। বললো, বাবা প্রচন্ড শীত, আমাকে অন্ততপক্ষে একটা কাঁথা বা কাপড়ের ব্যবস্থা করে দাও, চাদরের ব্যবস্থা করে দাও। তখন ওই ছেলের দাদা ছিল, তার ছেলে নিয়ে আসছে, তার সাথে ছোট ছেলেও আসছিল। বাবা বলল, যাও ঘর থেকে তোমার দাদার জন্য একটা চাদর নিয়ে আসো। যখন বাড়িতে গেল, গিয়ে একটা চাদর আনলো, এনে যখন বাবাকে দিল দাদাকে দেওয়ার জন্য, দেখলো অর্ধেক চাদর, পুরা চাদর না। ছেলেকে জিজ্ঞাসা করলো, বাবা পুরা অর্ধেক কেন চাদর, পুরা তো ছিল, অর্ধেক কোথায়? বললো, বাবা আমি রেখে আসছি। বলে, কেন? আপনি যখন বৃদ্ধ হবেন আপনাকে আবার এখানে রাখবো, ওই অর্ধেক চাদর দিয়ে যাব। তো হাকি কি প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবই কি, আমি যত শেয়ানি করি না কেন, যত বুদ্ধিমত্তার পরিচয় দিই না, এরকম কিছু ব্যাকুব ছেলে আছে, সন্তান আছে, যাদের মুখ থেকে এরকম কথা বের হয় যে আমার বাবা আমাকে সঠিকভাবে লালন পালন করে নাই, তো এই জন্য আমি তার সাথে এমন আচরণ করছি, আমার সন্তানকে আমি ভালো শিক্ষা দিই, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাকুব, অজ্ঞ, মূর্খ। কখনো কোনো পিতা, কখনো কোনো মাতা তার সন্তানকে অনাদরে লালন পালন করে না। যার যার সাধ্য অনুযায়ী, যার যার অ্যাবিলিটি অনুযায়ী সর্বোচ্চটা দিয়ে তার সন্তানকে লালন পালন করে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, হাকিকতেই আজকে আমাদের সমাজটা অত্যন্ত অত্যন্ত ঘুণে ধরা হয়ে যাচ্ছে। আজ আমাদের সমাজের মাঝে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েই চলছে। এর কারণ কি? আজকে আমরা কাকে অনুসরণ করছি? আরে সারাটি জীবন যে সংসারের জন্য মাথার ঘা পায়ে ফেলে আমরা রাতকে দিন করে, যে সংসারের জন্য আমরা ইনকাম করলাম, কামাই করলাম, ঘর তৈরি করলাম, জায়গা ক্রয় করলাম, বাড়ি বানালাম, ওই বাড়িতে বৃদ্ধ হয়ে আমার থাকার জায়গা নেই, কেমন একটা সময় চিন্তা করেন তো। যে বাবা সবকিছুকে তৈরি করলো, ওই বাবার থাকার জায়গা নেই, ওই মায়ের থাকার জায়গা নেই, জায়গা হয়ে যায় তখন অন্যটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিতা মাতার হক আদায় করার তৌফিক দান করুন। বিশ্বাস করুন, পিতা মাতার হক অনেক বেশি এবং তা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আরজ করলেন, একটি রাস্তায় এমন গরম পাথর ছিল যে যদি মাংসের টুকরো তাতে রেখে দেয়া হয় তবে কাবাব হয়ে যাবে। আমি আমার মাকে কাঁধে উঠিয়ে 6 মাইল পর্যন্ত গিয়েছি, আমি কি মায়ের হক থেকে পরিত্রাণ পেয়ে গিয়েছি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার জন্ম হওয়ার সময় ব্যথার যে পরিমাণ ঝটকা সে সহ্য করেছে, সম্ভবত তা থেকে একটি ঝটকা বিনিময় হতে পারে। হাকিকতে প্রিয় ইসলামী ভাইরা, যাদের ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ে আছে, তারা একটু অনুভব করতে পারেন পিতামাতার শ্রদ্ধার ব্যাপারটা। কারণ হ্যাঁ, আবার সহি আকলও থাকতে হবে। যদি আকল খোলা না থাকে, বন্ধ থাকে আকল, তখন আবার সেটা অ্যানালাইসিস করা সম্ভব না। আমি বলবো আকলকে খুলে তারপর চিন্তা করবেন। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, পিতামাতা সর্বদা সন্তানের জন্য মঙ্গলই কামনা করে, নিজের প্রাণ প্রিয় সন্তানের জন্য অনেক কিছু করতে চায়, কিন্তু অনেক সময় অবস্থার কারণে করতে পারে না। কারো বৃদ্ধ পিতা বিশ্রাম করার পরিবর্তে এখনো পরিশ্রম করে নিজের পরিবারের ব্যয়ভারকে বহন করে। মা বেচারি অনেক রোগে লিপ্ত হওয়ার পরেও নিজের ঔষধও পুরোপুরি খেতে পারে না, বরং আরামকে উৎসর্গ করে গভীর রাত পর্যন্ত কাপড় সেলাই করে আমার পিতার আয়ের সহায়তা করছে, যাতে যে কোনোভাবে পরিবারের ব্যয়কে পূরণ করতে পারে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের কি হয়ে গেল? আমরা কোন দিকে চলতে শুরু করে যাচ্ছি? সোশ্যাল মিডিয়ার ভুল ব্যবহার আমাদেরকে কেমন আচরণ করে শিখিয়ে দিচ্ছে আমাদেরকে? আমাদের মন থেকে পিতামাতার গুরুত্ব মর্যাদা যেতে বসেছে। আর এমন বন্ধু, এমন আড্ডার প্রতি থুক নিক্ষেপ করি যা আমাদের পিতামাতার পদতল থেকে দূরে করে সমাজের আবর্জনা স্তূপ করে দিচ্ছে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, হাকিকতেই আজকে আমরা আধুনিকতার নামে, আজকে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন কিছুর মাধ্যমে আজকে আমরা এগুলো দেখে দেখে অবাধ্য হচ্ছি। আর এর সাথে পিতা মাতাও কিন্তু জড়িত, যে পিতা মাতাই কিন্তু তার সন্তানকে বসিয়ে বসিয়ে সিনেমা আর নাটক দেখায়। মা তার মেয়েকে সাথে নিয়ে নাটক দেখাচ্ছে, পিতা তার সন্তানকে সাথে নিয়ে নাটক দেখাচ্ছে বিভিন্ন। আল্লাহ তাআলা হেফাজত করুক। এ থেকে ওখান থেকে কি এমন কি কিছু আমাদেরকে শিক্ষা অর্জন করা হচ্ছে যে পিতার খেদমত করলে কত সওয়াব হবে, কি বিনিময় পাবে, এমন কি কোন কিছু আমাদের মিডিয়া শিখাচ্ছে? শিখাচ্ছে না। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আসুন না আমি আমার সন্তানকে যথাযথ শিক্ষা প্রদান করি, যাতে করে এই সন্তান যথাযথ শিক্ষা গ্রহণ করে আমি যখন বৃদ্ধ হব তখন যেন সেই শিক্ষার উপর আমল করতে পারে। প্রথম আমার দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে পরিপূর্ণ শরিয়ত মোতাবেক শিক্ষা দেওয়া। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আজ আমাদেরকে সেই শিক্ষার সুব্যবস্থা করে দিয়েছে, যে আমি আমার সন্তানকে কিভাবে শিখাবো, কোন প্রতিষ্ঠানে শিখালে আমার সন্তান ইসলামের শিক্ষা গ্রহণ করবে, ওই সন্তান পিতামাতার বাধ্য হবে, এমন কোন ইনস্টিটিউট আছে যেখানে এই পাঠ দান করা হয় যে পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, পিতামাতার আনুগত্যশীল হতে হবে? কোথায় আছে সেই শিক্ষা? আলহামদুলিল্লাহ, আপনার দাওয়াতে ইসলামী এই শিক্ষাগুলো দিচ্ছে। আমি বলবো যে দাওয়াতে ইসলামী, আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়ছে, কলেজে পড়ছে, পাশাপাশি আমি আপনাকে অনুরোধ করবো আপনার সন্তানকে ইসলামের হুকুম আহকামকে জানানোর জন্য, ইসলামকে শিখার জন্য দাওয়াত ইসলামের সাথে পাঠিয়ে দেন। মাদানী কাফেলাতে সফর করান, এক মাস 12 দিন 3 দিনের মাদানী কাফেলাতে সফর করান, দেখবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনার ওই সন্তান যে আপনার কথা শুনত না, সে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের মাদানী মহল এর সোহবতে, মাদানী পরিবেশের ওসিলাতে, মাদানী কাফেলার সফরের ওসিলাতে সে বাদ্য সন্তান হয়ে যাবে। কারণ তার কাছে তো শিক্ষা ছিল না, সে বাবাকে আদব করতে হয় কিভাবে, এই শিক্ষা তো তার প্রতিষ্ঠানে পায় নাই, তার সিলেবাসের মধ্যে তো এটা ছিল না যে মাকে কিভাবে আদব করতে হয়, তার সিলেবাসের মধ্যে তো এটা ছিল না বাবাকে কিভাবে আদব করতে হয়, তো শিখবে কোথেকে? শুধুমাত্র যদি আমি আমার সন্তানকে দোষারোপ করি তাতে ফায়দা হবে না, কারণ এটার ওয়ে এই সিস্টেমটা, শিক্ষাটা তো তাকে প্রথম দিতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, একজন পিতার উপর 3টি বিষয় ওয়াজিব, সন্তানের সন্তান যখন হয় পিতার উপর ওয়াজিব হচ্ছে 3টি বিষয়কে শিক্ষা দেওয়া সন্তানকে। নাম্বার 1 রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নাম্বার 2 আহলে বাইতের ভালোবাসা, আর নাম্বার 3 কুরআনুল কারীমের শিক্ষা। আমরা কি পিতা হয়ে সন্তানের দায়িত্ব পালন করছি? আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন আবু আউফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক লোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি দরবারে উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে একজন যুবকের মৃত্যুর সময় কাত সন্নিকটে, তাকে কালিমা পাঠ করতে বলা হচ্ছে কিন্তু সে কালিমা পাঠ করছে না। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, সে কি তার জীবদ্দশায় কালিমা পাঠ করত না? লোকের আরজ করলো, কেন না, অবশ্যই তিনি পাঠ করত। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তবে কি কারণে তাকে মৃত্যুর সময় কালিমা পাঠ করাতে বাধা প্রদান করছিল? অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের পাশে তাশরিফ নিয়ে গেলেন এবং ইরশাদ করলেন ওই যুবককে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সে বলল, আমি তা বলতে পারছি না। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন? আরজ করলো, আমি আমার মায়ের অবাধ্য ছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, মা জীবিত আছে? সে আরজ করলো, জি হ্যাঁ। সুতরাং তার মাকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইরশাদ করলেন, এ কি তোমার সন্তান? সে আরজ করলো, জি হ্যাঁ। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যদি অনেক বড় একটি আগুন জ্বালানো হয় এবং তোমাকে বলা হয় যে তুমি সন্তুষ্ট যদি না হও, তবে এই যুবককে অর্থাৎ তোমার ছেলেকে আগুনে নিক্ষেপ করে দেয়া হবে, তখন তুমি কি করবে? সে আরজ করলো, তবে তো আমি তাকে ক্ষমা করে দিব। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তবে তুমি আল্লাহ তাআলা এবং আমাকে সাক্ষ্য রেখে বলো যে তুমি তার উপর সন্তুষ্ট। সে ওই মহিলা আরজ করলো যে আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট। অথবা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবককে ইরশাদ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হামদ এই শব্দাবলীর মাধ্যমে বর্ণনা করলেন যে সকল প্রশংসা আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার, অর্থাৎ সকল প্রশংসা সেই খোদা তাআলার যিনি আমার ওসিলায় তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলেন। আল্লাহ তাআলা আমাদের ও মৃত্যুর সময় কালিমা পাঠ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, কত কঠিন একটা বিষয়। সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের সামনে গিয়ে তালকিন করলেন, বলো, তথাপি সে পাঠ করতে পারছে না, কারণ মায়ের অবাধ্যতা, মায়ের অভিশাপ। এ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি যে সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেখানে উপস্থিত থেকে তালকিন করছেন, কিন্তু মা যতক্ষণ না পর্যন্ত সন্তানকে মাফ না করলো ততক্ষণ পর্যন্ত সে কালিমা পাঠ করতে পারলো না। এ থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা নিয়ত করি যে আমার মা বাবাকে কখনো কষ্ট দিব না ইনশাআল্লাহ, আমার মা বাবাকে ইনশাআল্লাহ তারা অবাধ্য হব না ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আসুন একটি বাস্তব ঘটনা শুনি। এক যুবকের হৃদযন্ত্রের ক্রিয়া, হার্ট অ্যাটাক যেটাকে বলি আমরা, হার্ট অ্যাটাক হলো, তাকে হাসপাতালে ভর্তি করা হলো। অবস্থা প্রচন্ড খারাপ ছিল, প্রাণ বের হওয়ার উপক্রম হলো, সে মুখ ও নাক দিয়ে যন্ত্রণার আওয়াজ বের করছিল, চেহারা নীল হয়ে যেত, চোখ বাহিরে বের হয়ে আসত। এই অবস্থায় 2 দিন অতিবাহিত হয়ে গেল। এই যন্ত্রণাদায়ক আওয়াজে ভয়ঙ্কর চিৎকারে পরিণত হলো। ওই ওয়ার্ডের মধ্যে, হাসপাতালের ওয়ার্ডের মধ্যে অন্যান্য রোগীরা চলে যেতে লাগলো, সুতরাং তাকে ওয়ার্ড থেকে দূরের একটি ঘরের মধ্যে, রুমের মধ্যে নিয়ে যাওয়া হলো। তার পিতা ডাক্তারকে বলল, তাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে দিন যেন সে মরে যায়, আমরা তার এই অবস্থা সহ্য করতে পারছি না। যখন জিজ্ঞাসা করা হলো যে তার এই আশ্চর্যজনক অবস্থা হলো কিভাবে, তখন পিতা বিরক্তির সাথে বলল, এই ছেলেটি তার স্ত্রীকে খুশি করতে মাকে মারত, আমি তাকে বাধা দিতাম, মনে হচ্ছে এখন এই শাস্তি পাচ্ছে, আহ, 3 দিন পর সে এই অবস্থায় মারা গেল। প্রিয় ইসলামী ভাইরা মাদারি চ্যানেল দর্শক বৃন্দ, মা এবং বাবার সাথে খারাপ আচরণের পরিণতি এরকম একটা দুইটা না, হাজারো পৃথিবীর মাঝে আছে। মা বাবার সাথে নাফরমানি করা, তাদেরকে কষ্ট দেওয়ার যে পরিণতি, করুণ পরিণতি, এটা পৃথিবীবাসী মানে অধিকাংশটাই দেখে নেয়, একেবারে ডাইরেক্ট এটা রেজাল্ট পেয়ে যায়। হযরত সাইয়েদুনা সাবিত বুনানি রাহমাতুল্লাহ তাআলা বলেন, কোন স্থানে এক ব্যক্তি পিতাকে মারছিল, লোকেরা তাকে ধিক্কার জানালো যে হে হতভাগা এটা কি, তখন পিতা বলল তাকে ছেড়ে দাও, কেননা আমি এই স্থানে আমার পিতাকে মারতাম। কিছুক্ষণ পূর্বে আমি যেটা বলেছিলাম যেখানে পিতাকে মারতাম, এই কারণে আমাকে আমার পিতার এই স্থানে মারছে, এটা এরই পরিণাম, তাকে ধিক্কার দিও না। প্রিয় ভাই, আমি যেমন কাজ করব ঠিক তেমন প্রতিফলন কিতাবের মাঝে আসছে আমরা পাব। এখনো কি আমরা হুঁশিয়ার হব না? এখনো কি আমরা আমাদের হুঁশকে ফিরিয়ে আনব না? প্রিয় ইসলামী ভাইরা, একটু খেয়াল রাখুন, এই পিতামাতা কেমন অসহায় ছিলাম আমরা, যখন পৃথিবীর কেউ আমাকে আশ্রয় দিত না, সেই মা আমাকে আশ্রয় দিয়েছে, কেমন দুর্বল ছিলাম। হ্যাঁ, মুখের মধ্যে যদি তখন আমাকে শক্ত খাবার দেওয়া হতো, হয়তো আমি সেই শক্ত খাবার খেতে পারতাম না, আমাকে নরম করে চিবিয়ে চিবিয়ে মুখ থেকে বের করে আমাকে খাবার খাইয়ে দিয়েছে। কত এহসান করেছে, কত দয়া করেছে। যখন শীতের দিন ছিল, কাপড় কাঁথা শেষ হয়ে যেত একটার পর একটা, যখন আর কোনো কাঁথা নেই তখন আমাকে কোথায় রাখবে, হয়তোবা বুকের উপর আমাকে রেখেছে, মা ভিজা জায়গাতে শুয়েছিল। ওই মা যখন বৃদ্ধ হলো, তার সাথে আমাদের কেমন আচরণ করা চাই? কখনো কি মা যখন বৃদ্ধ হয়েছে বাড়িতে যান, জিজ্ঞাসা করেন মা আপনার কি প্রয়োজন? আমরা যখন ছোট ছিলাম, আমার মা আমাদের বাবা তো অনেক সময় জিজ্ঞাসা করতো, বাবা তোমার জন্য কিছু লাগবে কিনা, জিজ্ঞাসা করতো না? আপনার আপনার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেন কিছু লাগবে কিনা? আপনার মা বাবা জিজ্ঞাসা করতো। কিন্তু আপনার বাবা আপনার মা যখন বৃদ্ধ হয়েছে, রুটিন ওয়াইজ তো খাবার খাচ্ছেন, কিন্তু কখনো কি জিজ্ঞাসা করেছেন মা আপনার কিছু লাগবে, কোনো কিছু পছন্দ হয়, ফলের সময় কোন ফল আপনার পছন্দ হয়? আপনি যদি জিজ্ঞাসা না করেন কে জিজ্ঞাসা করবে বলেন তো? তার ইচ্ছে হয় আমি আম খাবো, ইচ্ছে হয় সবেদা খাবো, খেতে পারছে না, তার সামর্থ্য এখন নাই। আপনি কখনো জিজ্ঞাসা করেছেন মা কি প্রয়োজন? যাওয়ার সময় নিয়ে কি ঘরের মধ্যে বলেছেন আপনার জন্য এটা নিয়ে আসছি? খাবেন আপনি, আপনার সন্তান খাবে, স্ত্রী খাবে, সবাই খাবে, কিন্তু আপনি যখন কোনো কিছু ক্রয় করে নিয়ে আপনার মাকে সামনে নিয়ে বলবেন মা আপনার জন্য কিনে নিয়ে আসছি, মা কি খুশি হবে না? আমরা কেন প্রিয় ইসলামী ভাইরা তাদেরকে সন্তুষ্ট করতে পারি না? আমাদের চিন্তা চেতনার মাঝে যেন আমরা পরিবর্তন হই, আমাদের চিন্তাকে পরিবর্তন করতে হবে। আমাদের সামর্থ্য আছে, সব আছে, কিন্তু আমরা করছি না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আসুন আমরা আমাদের পিতামাতাকে সন্তুষ্ট করি। কেননা কিতাবের মধ্যে আমরা শুনলাম হাদিসে পাকের মাঝে, মায়ের পায়ের নিচেই রয়েছে সন্তানের বেহেশত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক। এক ব্যক্তি তার পিতাকে বলল, আপনি আমার বাল্যকাল অর্থাৎ ইসলামী শিক্ষা অনুযায়ী প্রশিক্ষিত না করে আমাকে নষ্ট করে দিয়েছেন, সুতরাং এখন আমি আপনার বার্ধক্যে আপনাকে নষ্ট করব। যদিও বা সেই ব্যক্তি নিজের পিতাকে এরূপ বলা কখনোই সঠিক ছিল না, কিন্তু এই বিষয়ে পিতামাতার চিন্তা করা আবশ্যক। কিতাবের মধ্যে আসছে, এটা হয় কিন্তু আমাদের সমাজে, বাস্তব কথা এটা, যে আমরা আমার সন্তানকে শিক্ষাচ্ছি না। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো মাদানী চ্যানেল দর্শক বৃন্দুকে, আসুন আমরা সকলে নিয়ত করি যে আমরা আমাদের সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, যে ডিপার্টমেন্টের সাথে তার সম্পর্ক থাকুক, এতে এখানে তো বাধা নেই কোনো। আপনি আপনার সন্তানকে সময়ের সাথে সাথে সুযোগ বুঝে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী কাফেলা সফর করছে, আপনি মাদানী কাফেলাতে পাঠিয়ে দেন, দেখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাঝে দীন ইসলামের বুঝ চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিতামাতার খেদমত করার, তাদেরকে কষ্ট না দেওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা সাপ্তাহিক ইজতেমা যে দুরূদ শরীফ পাঠ করা হয়, আমরা সেই দুরূদ শরীফগুলোকে পাঠ করে নিই। বুজুরগানে দিন রাহিমাহুমুল্লাহিল মুবিন বলেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এই দুরূদ শরীফ নিয়মিত কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মিয়িল হাবিবিল আলিল قدر العظيم الجاه وعلى آله وصحبه وسلم حضرت سيدنا আনাস رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তাহলে বসার পূর্বে আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হযরতে আহমদ সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কতিবে বুজুর থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আলী রিদওয়ানগণ আশ্চর্য হলেন যে এ সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন হুজুরে পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তো এইভাবে পড়ে, আসুন আমরাও সেভাবে পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদালা। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাক'আদাল মুকাররাবা ইন্দাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর 70 জন ফেরেশতা জন্য 1,000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। যে ব্যক্তি রাতে এ দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আলিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কৃষ্ণ ভাইরা, জিকির এর সময় হয়ে গিয়েছে। আসুন আমরা জিকির করার পূর্বে মদিনা শরীফকে ধ্যান করে করে বারবার দুরুদে পাক পাঠ করি।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। حسبي ربي جل العام في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله illallah la ilaha 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 illallah لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم illallahu 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 ilaha illallah muhammadur rasulullah sallallahu ta'ala alayhi wa sallam
from krishna bhaira ekhon allah azza wa jalla zati namer pur zikr hobe sokole ekhi sathe ek awaz zikr korar chesta korben
allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Allahu 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam.
Pranpisne bhera ashunam rakur binne abar durud pak pat kurni. As-salatu
as-salamu alayka ya Rasulullah. As-salatu as-salamu alayka ya حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله.
প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা মহান আল্লাহ আজ্জাজাল্লার দরবারে কেঁদে কেঁদে আমাদের গুনাহের কথাকে স্মরণে এনে ক্ষমা প্রার্থনা করি, যাদের পিতামাতা বেঁচে আছে তাদের কাছে ক্ষমা চাব, পাশাপাশি আল্লাহ তাআলার কাছেও ক্ষমা চেয়ে নিই, যাদের পিতামাতা ইন্তেকাল করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া আরহামার রাহিমিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر وارحم وأنت خير الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور مولا امرا গুনাহগার আমরা সিয়াকার আমরা বদকার, মাওলা আমি সেই গুনাহগার যে দিনের আলোতে গুনাহ করেছি, রাতের আধারে গুনাহ করেছি,
প্রকাশ্য গুনাহ করেছি, অপ্রকাশ্য গুনাহ করেছি, চার দেয়ালের ভিতর লুকিয়ে লুকিয়ে দরজা লাগিয়ে গুনাহ করেছি। কিন্তু মাওলা, তুমি তো সব গুনাহকে দেখে ফেলেছ, কিয়ামতের দিন সকল মানুষের সামনে মাওলা যদি আমার গুনাহকে প্রকাশ করে দাও কিভাবে মুখ দেখাবো মাওলা? মাওলা হয়তো আমার দ্বারা এমন গুনাহ হয়েছে যে আমার প্রতিবেশী যদি জানতো কখনো আমাকে সালাম করতো না, আমার মা যদি জানতো হয়তো বা সন্তান বলে পরিচয় দিতে ঘৃণা বোধ করতো। কিন্তু মাওলা তুমি তো তোমার সাত্তারিয়াতের চাদর দিয়ে আমার গুনাহকে ঢেকে রেখেছো মাওলা। মাওলা কিয়ামতের দিন সবার সামনে যখন তুমি আমার গুনাহকে প্রকাশ করে দিবে, আমার নামায় আমলকে দিয়ে বলবে পড়, আমি কিভাবে সে গুনার কথাগুলো পড়বো মাওলা? মাওলা তোমার রহমানুর রহিমের ওয়াসিতা, তোমার গাফফার নামের ওয়াসিতা, তোমার সত্তার নামের ওয়াসিতা মাওলা আমরা গুনাহ করেছি, নাফরমানি করেছি, বেহায়াপনা করেছি, মাওলা আমরা তওবা করছি, আমাদেরকে মাফ করে দাও। মাওলা তুমি যদি আমাদেরকে মাফ না করো তাহলে কে করবে আমাদের মাফ? মাওলা তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো কে আমাদেরকে ক্ষমা করবে? মাওলা তুমি তো আমাদের খালিক, তুমি তো আমাদের সৃষ্টিকর্তা, তুমি তো আমাদের রিজিক দাতা, মাওলা তুমি তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছ, তুমি তো বাঁচিয়ে রেখেছ। মাওলা আমরা অন্যায় করেছি, তওবা করছি, মাওলা আমাদের গুনাহকে মাফ করে দাও। মাওলা এমন যদি হয় আজকের এই মুনাজাত আমার জীবনের শেষ মুনাজাত হয়, কত মানুষকে দেখেছি এমন রাতে ঘুমিয়েছে, ঘুম থেকে যখন উঠেছে তখন মৃত, কত ভাইকে তো আমরাও কবরে নামিয়ে রেখে আসলাম। মাওলা এমন যদি হয় আমার আজকের এই মুনাজাত আমার জীবনের শেষ মুনাজাত, আমি যখন বাড়িতে যাব ঘুমাবো সকালে আর ঘুম থেকে জাগ্রত না হতে পারলাম, মসজিদের খাট আমার বাড়িতে পৌঁছে যাবে, আমার লাশকে ধরাধরি করে রেখে গোসল কারিয়ে সেই গোসল দিয়ে কাফনের কাপড় পরিধান করে রেখে দিবে, সব আত্মীয় স্বজন আসবে, জানাজার সময় হবে, বলবে বিদায় দিয়ে দাও, আমার লাশকে কাঁধে উঠানো হবে, যখন বলবে বিদায় দিয়ে দাও আমার ছেলে হয়তোবা দাঁড়িয়ে বাবা বাবা বলে কাঁদতে থাকবে, আমার মেয়ে হয়তো বাবা বাবা বলে কাঁদতে থাকবে, আমার ভাই 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 বলে কাঁদতে থাকবে, কিন্তু কারো কান্না আমাকে রাখতে পারবে না, আমাকে আমার বাড়ির আঙিনা থেকে বের করে নিয়ে মসজিদের সামনে জানাজা পড়ে দোয়া করিয়ে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাবে। ওই কবরস্থানে নিয়ে আমার প্রিয় দুইজন কবরে নেমে আমার লাশকে রেখে বাস ঢাকা দিয়ে উপরে চলে আসবে, আমার ভাই আমার বাবা আমার ছেলে তাদের ভালোবাসার হাতগুলো দিয়ে মাটি চাপা দিয়ে দিবে। মাওলা ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো মাওলা? কিতাবে এসেছে যদি কেউ নামাজ কাজা করে তাহলে কবরে আগুনকে জ্বালিয়ে দেয়া হবে, বড় বড় সাপ আর বিচ্ছুকে ঢেলে দেয়া হবে। মাওলা ওই কবরের মধ্যে বড় সাপকে যদি ছেড়ে দেয়া হয় আমার দেহকে পেঁচিয়ে চুবল দিতে থাকে, মাওলা কিভাবে বরদাস্ত করবো? মাওলা আমরা তওবা করছি মাওলা, আর কখনো নামাজ কাজা করবো না, আর কখনো সিনেমা নাটক দেখব না, আর কখনো পিতা মাতাকে কষ্ট দেব না, আর কখনো মানুষের হক নষ্ট করব না, আর কখনো দাড়ি মুন্ডন করব না, আর কখনো বেপর্দা হব না। মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাওলা আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের প্রিয় বাবা মা কেও ক্ষমা করে দাও। মাওলা, সেই যে বাবাকে রেখে এসেছি কবরে, জানি না সেই বাবা কি অবস্থায় রয়েছে। অনেকের প্রিয় মাকে সেই যে পুকুর পারে বাড়ির সামনে কবরস্থানে পাশ গাছের কিনারে মাটি দিয়ে রেখে এসেছে মাওলা, জানি না কেমন রয়েছে মাওলা। মাওলা, আমাদের পিতা মাতার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, হে আল্লাহ তাদের জীবনের গুনাহকে তুমি ক্ষমা করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। হে আল্লাহ তাদের সাগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা ছোট বড় সকল গুনাহকে মাফ করে দাও। হে আল্লাহ আমরা তাদের সন্তান হয়ে তাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, তাদেরকে মাফ করো মাওলা, তাদের কবরকে তোমার হাবিবে পাকের নূর দ্বারা মুনাব্বার করে দাও। হে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে শরিয়ত মোতাবেক চলার তৌফিক দাও, সকল প্রকার গুনাহ থেকে বেহায়াপনা থেকে সিনেমা নাটক থেকে বেঁচে থাকার তৌফিক দাও। হে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মাওলাই করিম, আমাদের সকলের ঋণগ্রস্ততা, অহেতুক মামলা মুকদ্দমা, রোজগারহীনতা, অবাধ্য সন্তানের পেরেশানি সহ সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্তি দান করো। যারা অসুস্থ রয়েছে, আমরা নিজেরা যারা অসুস্থ রয়েছি, যারা আত্মীয় স্বজন যারা অসুস্থ রয়েছে মাওলা, পরিবার পরিজন যারা অসুস্থ রয়েছে মাওলা, সবাইকে তুমি শিফা দিয়ে দাও। ইয়া শাফিয়াল আমরাজ, ইয়া শাফিয়াল আমরাজ, ইয়া দাফিয়াল বালিয়াত, মাওলাই করিম আল্লাহ আমাদের সকলের অন্তরে সকল জায়েজ দোয়াকে কবুল করো। 360 আউলিয়ার এই পুণ্যভূমি বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। সকল প্রকার অভ্যন্তরীণ আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমাদের এই মাতৃভূমিকে হেফাজত করো। বিশ্বের বুকে মাওলায়ে করিম আমাদের দেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করো। মাওলা সকল প্রকার হানাহানি মারামারি থেকে মাওলা আমাদেরকে বাঁচাও। আমরা যেন দেশবাসী মাওলা, হে আল্লাহ মুসলমান ভাই ভাই হিসেবে বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করো। হে আল্লাহ আমাদের এই দেশকে শান্তিময় করে দাও, উচ্ছৃঙ্খলা হানাহানি মারামারি থেকে তুমি হেফাজত করো। হে আল্লাহ শেখ তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাত মাশায়েখে আহলে সুন্নাতকে মাওলা সুদীর্ঘ নেক হায়াত দান করো। আমাদের আপন আপন পীর মুর্শিদের ফয়জ ও বরকত দ্বারা আমাদের কালো সিনাকে মুনাব্বর করে দাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله بحق لا إله إلا الله محمد رسول الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আমারি মনের বেদন বুঝাইলে কেহ বুঝে না, আমারি মনের বেদন বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মরণের কালে আসিও চেহারায়ে অনবর দেখায়ো, মরণের কালে আসিও চেহারায়ে অনবর দেখায়ো, কলমায়ে তৈয়ব পড়ায়ো, হাউজে কৌসর পিলায়ো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم بحق لا إله إلا الله محمد رسول الله
جن كردار